الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله সপ্তাহ ঘুরে আরও একবার অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে উপস্থিত হয়েছি। যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন অনুষ্ঠানে আমরা শেখে তরিকাত আমির আহলে সুন্নাহ দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী দামত বরকাতুন আলিয়ার প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাদানী মুজাকারা থেকে বিষয়বস্তু আমরা নিয়ে থাকি। আজকেরও ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়বস্তু আমরা নিয়েছি যা আমাদের জীবন ঘনিষ্ঠ, আমাদের জানা উচিত, শেখা উচিত। আল্লাহ যদি চাহে, যদি গভীর মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি, আল্লাহ পাকের দয়ায় অনেক কিছু আমরা শিখতে পারব। তো আসুন শুরুতেই আমরা ভালো ভালো কিছু নিয়াত করে নিই, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখার নিয়ত করে নিই। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছে সওয়াবের ভাগিদার হব, এবং যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরুদ শরীফ আমরা পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। আল্লাহ তাআলা শেষ নবী হুজুর কুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মসজিদসমূহকে আমার উপর দুরুদ শরীফ পাঠ করার দ্বারা সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের এই দুরুদ পাক পাঠ করা তোমাদের জন্য কাল কিয়ামতের দিন নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা কিছু বিষয়ে নেয়ার চেষ্টা করছি। যথারীতি আমাদের সাথে রয়েছেন আমাদের মনোয়ার ভাই এবং আজকের আমাদের সাথে কালাম শুনেন আমাদের শাহাদাত ভাই ইনশাআল্লাহ তাআলা। মনোয়ার ভাই, অনেকগুলোই বিষয়বস্তু আমাদের কাছে রয়েছে আজকের, বিশেষ করে আমরা যদি দেখি তাহলে প্রথমেই যে ব্যাপারটা নেওয়া যায় যে মানুষের মাঝে মানুষ মাত্রেই ভুল আমরা সবাই স্বীকার করি, যে মানুষ আমরা আর মানুষের ভুল হবেই, সেটা দুনিয়াবি ক্ষেত্রে হোক, দিনী ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক। এই ভুলটা সাধারণ মানুষ থেকেও হতে পারে, বিশেষ ব্যক্তিবর্গ থেকে হতে পারে, এবং আপনার দেখবেন সমাজের যারা দায়ী আল্লাহ, আল্লাহর পথে যারা ডেকে থাকেন, ওয়াজ নসিহত করে থাকেন, বক্তব্য প্রদান করে থাকেন, যেমন মাদানছিলের মাধ্যমে আমরা দাওয়াত প্রদান করে থাকি, বয়ান করে থাকি, তো প্রত্যেকটা ব্যক্তিরই ভুল হতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়।
জি,
কিন্তু ভুল হওয়া একটা জিনিস এবং ভুলের মধ্যে কায়েম থাকা আরেক জিনিস, এবং এই ভুলটাকে নিজের মতো করে সাজিয়ে আবার সেই ভুলের ভুলকে মানে ভুল না সেজন্য দালাইল পেশ করা, অর্থাৎ ভুলকে স্বীকার না করা। আপনি যদি এর পরিভাষা আমরা যদি দেখি, ফিকি পরিভাষা যদি আমরা দেখি তাহলে যে ইজালা না করা, যে আমার থেকে এটা ভুল হয়েছে, অথবা আমি এই মাসআলা ভুল দিয়েছি, অথবা আমি এই ভুল কথাটি প্রচার করেছি, তো যেহেতু একটা ই রয়েই যায়, আল আলানিয়াত যে ব্যাপারটা রয়েছে, এলানিভাবে প্রকাশ্যভাবে যে সকল ভুল হয়ে যায় সেই ভুলগুলো কিন্তু প্রকাশ্যভাবেই আপনাকে মানে ইজালা করতে হবে, সংশোধন করতে হবে। পক্ষান্তরে যেটা কিতাবে লেখা হয় সেটা কিতাবে লিখনির মাধ্যমে হতে হবে। তো এই ক্ষেত্রে আমিল সুন্নাতের খিদমতে প্রশ্ন করা হয়েছিল এবং আমিরুল সুনাত খুবই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বলেছেন এই ব্যাপারে, যে আমাদের সমাজের মধ্যে এটা অনেকটা কমে কম থেকে কম হতে চলছে।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين গুরুত্বপূর্ণ টপিক, আর এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে ক্ষুধা ভীতির সাথে। যার যত বেশি ক্ষুধা ভীতি থাকবে, সে চাইবে যে তার আমলনামা পরিশুদ্ধ হয়ে যাক, তার কথার দ্বারা কাজের দ্বারা যদি কোনো কখনো কোনো ইসলাম বিরোধী
আচ্ছা
কোনো কনসেপ্ট, সেটা লিখনের মাধ্যম হতে পারে, মৌখিক হতে পারে, কাজের মাধ্যম হতে পারে, ইশারে হতে পারে, যদি প্রচার প্রসার হয়ে যায়, তখন তার তাৎক্ষণিকভাবে সেই জিনিসটা থেকে ফিরিয়ে নিয়ে আসা, তার মতামতকে, তার লেখনীকে, সব কিছুকে, তো এই জিনিসটা সম্পূর্ণ নির্ভর করে হলো তার খোদা ভীতি, নবীর মহাব্বত এবং ইসলামের আদর্শ মানার জজ্বা। এই জিনিসটা দিন দিন কমে যাচ্ছে, তো এর পিছনে অনেক কারণও আছে, তো আমরা সেদিকে যাব না। কিন্তু এই সমাধানের যে বিষয়টা, আমাদের যে কোনো কাজ করার জন্য আমাদের কি ওই কাজের ভালো দিক, খারাপ দিক বা নফসের তাড়নায় ওই ভালো কাজ থেকে দূরে সরে যাওয়ার যে মনোভাব, সে থেকে বাঁচার জন্য এই কাজগুলো কারা সম্পন্ন করেছে এবং কামিয়াব হয়েছে, দুনিয়ার লজ্জাকে লজ্জা মনে করেনি, আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবে কোন মুখ নিয়ে সেটাকে সামনে রেখে যারা কার্যক্রমগুলি সম্পন্ন করেছে তাদের জীবনী বেশি বেশি অধ্যয়ন করা, তাদের থেকে শিক্ষা নিয়ে সেই কাজগুলোকে সম্পন্ন করা। একবার একটি ঘটনায় বলি, এক বুজুর্গানের দিন সে একটি মাসআলা বলেছে, সেটা তার হয়তো চিন্তার বাইরে বা কিছুটা ব্যতিক্রম হয়েছে। তো সে এখন যেমন ডিজিটাল অনেক যুগের কারণে, প্রযুক্তির অনেক আবিষ্কারের কারণে অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু ওই সময় এমন ছিল না। তখন সে কী করলো, হয়তো ওয়াজ করে বা কোনো মজলিসের মধ্যে সে কোনো মাসআলা বলেছে, যেটা পরবর্তীতে দেখেছে হয়তো ভুল। তো সেই বুজুর্গ কী করেছে, সে দিনের পর দিন, মাসের পর মাস, একটা ব্রিজ ছিল সাঁকো বলে বা যেটা পাড়া পাড়া জায়গা একটা, তো সেইখানে দাঁড়িয়ে জনপথ দিয়ে যত মানুষ যাতায়াত করতো তাদেরকে বলতো যে আমি অমুক দিন এইভাবে একটা ভুল কথা বলেছিলাম, তো এটা সঠিকটা হলো এটা। তো এই যে তার, দেখেন, সকল রুটিন কাজকর্ম সব একদিকে, কিন্তু তার ক্ষুধাভীতি তাকে এই জজ্বাটা তৈরি করে দিয়েছে। তো তুমি যে ইসলামের কথা বললে, এটা তো ইসলাম বিরোধী একটা কথা, বা ইসলামের মধ্যে এই জিনিসটা ধারণাটা এমন, তো তুমি যে প্রচার করলে এখন এটাকে সংশোধন করো, তার এই যে জজ্বা। আর এই সংশোধন করা যারা জায়গা দুনিয়াতে, পরকাল না, পরকাল তো প্রতিদান পাওয়ার জায়গা। তো এই আল্লাহর ওলি কী করলেন, এই নেককার বান্দা কী করলেন, এই কাজটার জন্য দীর্ঘদিন সে পরিশ্রম করলেন, হ্যাঁ, এবং ওই পর্যন্ত পরিশ্রম করলেন যতক্ষণ পর্যন্ত তার একটা ধারণা প্রবল হয়ে যায় যে আমি আমার হক আদায় করেছি, বা হতে পারে যে অমুক গ্রামের মধ্যে এত মানুষ আছে তারা যাতায়াত করে বাজার হাটে, তো প্রতি সপ্তাহে যাতায়াত করে, এখন আর সেই কোনো এমন কোনো ব্যক্তি নেই যে আমার এই জিনিসটা থেকে অজানা। তো এখন যে বিষয়টা আমির আলে সুন্নাদের জীবনের মধ্যে আমরা দেখেছি, মাদানী চ্যানেলে দেখি, কোনো একটা প্রবলেম হলে সে আগামী সপ্তাহে বা যেখানে যেখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেয়, যদি কোনো খাস মজলিস হয় সেখানে কোনো মেসেজ যায়, সেই মজলিসের কাছে জিম্মাদারের মাধ্যমে বা নিজে প্রত্যক্ষভাবে মেসেজটা পাঠিয়ে দেয় যে এটার উত্তর এমন না তেমন। তো এটা কোনো লজ্জার বিষয় নেই, আর এটা এই কাজ করলে কেউ কখনো সম্মান হানি ঘটেছে বা সে আল্লাহ তাআলা দরবারে মর্যাদা কমে গেছে এমন কোনো ঘটনা ইতিহাসের মধ্যে নেই। বরং আমাদের যে মাজহাবের ইমাম আছে, যারা আছে, প্রত্যেকের জীবনের মধ্যে এসেছে, তারা মাসআলা লিখেছে, কেউ একজন এটাকে কেটে দিয়েছে, তারা মোবারকবাদ জানিয়েছে, হ্যাঁ মাসআলাটা এমন, কারণ তারাও মুস্তাহিদ ছিলেন,
সম্মান করতেন,
সম্মান করতেন ছিল। খোদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে এসেছে যে আমরা তো সব জানতা হয়ে প্রশ্ন উত্তর দিয়ে দিই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের শিক্ষার জন্য কখনো এমন এমন হেকমত অবলম্বন করতেন যে কোনো কিছু জিজ্ঞাসা করলে নীরব থাকতেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াতে কারিমা নাজিল হয়ে যেত, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম হাজির হয়ে সে সমাধান করত। এটা আমাদের জন্য শিক্ষা, সব প্রশ্নের উত্তর দিতে হবে এটা জরুরি না। আমি যেটা চিন্তা করে শতভাগ এর বেশি পিওর মনে করব তখন আমি সেই কথাটা বলবো। তো এইভাবে যে বিষয়টা যদি কেউ কিতাবে লেখে তো সেই কিতাবের মধ্যে ভুলটা যত কবি ছাপিয়েছে তো সেটা সংশোধন করা এটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। কিন্তু ওলামায়ে কেরামের স্মরণাপন্ন হয়ে, মুফতিয়ানে কেরামের স্মরণাপন্ন হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মৌখিক বক্তব্য হোক লিখিত হোক, এটা চূড়ান্ত যত পরিশ্রম করা প্রয়োজন, যতগুলি মাধ্যমে তার ভুল মেসেজ পৌঁছে গেছে সেটাকে সংশোধন করার সময় এখনই এবং এটা করা উচিত।
আসলে খুব সুন্দর কথা বলেছেন শুরুর কথাটা, যে খোদা ভীতি থাকা,
যে
আল্লাহ তাআলার ভয়ে যার দিলের মধ্যে যার হৃদয়ের মধ্যে থাকবে তার আসলে এই জিনিসগুলো নিজেকে তসলিম করে নেয়া, নিজে এটাকে স্বীকার করে নেয়া। যে অনেক সময় দেখা যায় মিল্লাতে সুন্নাতের কাছ থেকেই শুনেছি মাদানী মুদাকারার মাধ্যমে, যে কিছু মাসআলা রয়েছে অথবা কিছু দিক রয়েছে, অর্থাৎ আপনি ঘরোয়াই কোনো ই হচ্ছে, এখন আপনার এখানে কোনো ভুল অথবা ওই ধরনের কোনো ই নাই, কিন্তু যদি আপনি নিজে ওখানে কিছু একটা বলে দেন, নিজে স্বীকার করে দেন, নিজের মাথার উপর নিয়ে নেন ফিতনাটাকে কী করার জন্য, চাপা দেওয়ার জন্য অথবা তাদেরকে দমানোর জন্য অথবা তাদেরকে দিল খুশি করার জন্য, তখন এক্ষেত্রে কিন্তু অনেকটা কি ই হয়ে যায়। এখন আপনি যদি নিজের কথার উপরই অনর থাকেন আর সেই অনর থাকার উপরে আপনি দালাইলের উপর দালাইল পেশ করতে থাকেন, তখন দেখা যায় সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, পক্ষ বিপক্ষ চলে আসে, তখন এর উপরে আপনার দেখা যায় যে কিতাব ও রাসাইল লেখা শুরু হয়ে যায়। তো এই জিনিসগুলো আমাদের আসলে ওলামায়ে হক যারা ছিলেন তাদের পক্ষ থেকেও এরকম ছিল, তাদেরও যদি কোনো কিছু হতো তখন এই জিনিসগুলো তারা ইজালা করে নিতেন এবং বলতেন। এটা যুগ যুগ ধরে চলে আসছে। আমরা মাদানীচল বাংলার মধ্যে কথা বলছি কিনা, আমাদের জবান থেকেও এমন কোনো কথা বের হয়ে যেতে পারে যেটা আসলেই সমীচীন না। রেকর্ডের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো চেকিং হয় দুই তিনবার করে, তারপরেই অন ইয়ার করা হয়, শরীয়তভাবে চেক করা হয় প্রত্যেকটা কথা।
আমাদের যে করা হয় কিতাবাদে ছাপানো হয়
সেগুলো
সেটা মুফতিয়ানে কেরামের মাধ্যমে সেটা চেক করে শরীয়তে কোনো ভুল আছে কিনা ইত্যাদি দেখে তারপরে কিন্তু আমাদের কিতাবগুলো
তারপরেও কিতাবে লেখা হয়, তারপরে লেখা হয় মধ্যে ভুল প্রিন্টিং মিস্টেক অথবা কোনো কিছু পাইলে অবশ্যই কি
জানানোর জন্য লিখিতভাবে
জানানোর জন্য। তো এই জিনিসগুলো আমাদের আসলে করো, যে ফর এক্সাম্পল আমাদের মাকতাবাতুল মদিনা থেকে কোনো কিতাব ছাপানো হয়েছে, ওখানে প্রিন্টিং কোনো মিস্টেক হয়েছে, এখন কেউ এটাকে কি ফলাও করে, হ্যাঁ মাকতাবাতুল মদিনা থেকে ছাপানো হয়েছে এটা, এই যে এই যে এই এই, তো এরকম না। এখানে কিতাবে লেখাই রয়েছে আপনার যে ভাই এখানে কোনো ভুল যদি আপনি দেখতে দৃষ্টিগোচর হয় তাহলে আপনি অবশ্যই আমাদের মেইল আইডি রয়েছে এখানে আপনি করুন। তেমনইভাবে যে বলার উদ্দেশ্য হচ্ছে কেউ যদি ভুল করে ফেলে তো তাৎক্ষণিক তার বিরুদ্ধে এসে কথা না বলে কমপক্ষে আপনার তার কাছে মেসেজ পৌঁছানো যে আপনি এই কথাগুলো বলেছেন এর ব্যাখ্যা কী, তার কাছ থেকে ব্যাখ্যা চেয়ে নেয়া, তার কথা বলার আন্দাজ কী ছিল, তারপরে তার ব্যাপারে একটা ফয়সালা দেয়া, তাকে সংশোধন এবং সংশোধনমূলক পয়গাম দেয়ার একটা আপনার করতে হবে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মধ্যে এই জিনিসটা ওতপ্রোত জড়িত ছিল। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখনই কারো ব্যাপারে কোনো কথা এবং কলম চালাতেন তখন অবশ্যই তার থেকে অনেকবার কয়েকবার উনি চিঠি আদান প্রদান করতেন, চিঠি দিতেন, তার থেকে জবাব চাইতেন, জবাব তলব করতেন যে কথাটার মানে কী, আপনি কেন বলেছেন, এর এর এই এই ব্যাখ্যা হতে পারে। তারপরে যখন পক্ষ থেকে না আসতো অথবা রিপ্লাই না আসতো অথবা কোনো ই না আসতো তখন গিয়ে কি একটা সময়ের পরে গিয়ে, এটাও কিন্তু ফিকহি যারা ওলামায়ে শরিয়াত রয়েছেন মুফতিয়ানে কেরাম রয়েছেন তারা কিন্তু এই ব্যাপারগুলো ফলো করেন, যারা ওলামায়ে হক রয়েছেন শুরু থেকে এবং এখনও এগুলো বিদ্যমান রয়েছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেখানেই থাকি না কেন, ঘরের মধ্যে হোক বাইরে হোক অর্থাৎ দুনিয়াবি ক্ষেত্রে হোক দিনই ক্ষেত্রে হোক, যে যে পয়েন্টে আমরা কাজ করি না কেন, কথা বলি না কেন, যদি আমার থেকে ভুল হয়ে যায় তখন এই ভুলকে স্বীকার করে নেয়ার একটা প্রবণতা নিজের মধ্যে নিয়ে আসা, যে আমি ভুলটা করেছি আমি স্বীকার করি। যেটা মনোয়ার ভাই বলেছেন যে দুনিয়ার মধ্যে আপনি ভুল স্বীকার করে নিলেন এটা অনেক লাভবানের মধ্যে আপনি রয়েছেন, যদি ইন্তেকাল হয়ে গেল আপনি ভুল স্বীকার করলেন না আর এটা কবরের আজাবের কারণ হয়ে যায়, মাগফিরাত বন্ধ হয়ে যাওয়ার কারণ হয়ে যায়, যদি জাহান্নামে যাওয়ার মাধ্যম যদি হয়ে যায় তখন এর অবস্থা কী হবে। তো সেজন্য দুনিয়ার মধ্যেই আমরা এই ভুল স্বীকার করা, ভুল ইজালা করা, সংশোধন করার ব্যাপারে আমরা যথেষ্ট কেয়ার হওয়া উচিত বলে মনে করছি। আমাদের সমাজের মধ্যে আরেকটি জিনিস প্রচলিত যে ঘরের মধ্যে বিড়াল থাকে, এখন ছোট বাচ্চারা অথবা অনেকেই বিড়ালকে পোষে এবং খাবার দাবার খাওয়ায়। বিড়াল আপনার এখন শীতকালে দেখবেন লেপের মধ্যে এসে মানে ঘুমিয়ে পড়ে, কোথায় যেখানে একটু গরম পাওয়া যায় সেখানে চলে আসে। তো অনেকের মধ্যেই এ ধরনের ই থাকে যে বিড়াল যদি কাছে আসে অথবা তাকে আদর করা হয়, কোলে নেওয়া হয়, তাহলে তার থেকে শরীর থেকে কোনো ভাইরাস আসবে এবং অসুস্থ হয়ে যাবে।
জি, এই ক্ষেত্রে তো মূলত এখানে আমাদের যে পোষা প্রাণীগুলি আছে এটা শুধু বিড়াল নয়, আমি বিড়ালের বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের ঘরের প্রত্যেকটি প্রাণী গৃহপালিত, কেউ মুরগি পেলে থাকে, কেউ বিড়াল, কেউ অন্যান্য প্রাণী পাখি ইত্যাদি, তো সব ক্ষেত্রে আমির আল সুন্নাত যথাযথ হক আদায়ের কথা বলেন। পাশাপাশি এটাও বলেন যে কখনো এটা যারা জীবাণু না ছড়ায়, তারপরে খাবার দাবারের ক্ষেত্রে সতর্কতা, অনেক সময় নোংরা হয়ে যায় তো হিতে বিপরীত হয়ে যায়। তো বিড়ালের ক্ষেত্রে দেখা যায় বিড়াল এই বিশেষ করে শীতের মৌসুমে দেখা যায় কারো লেপের সাথে কারো গায়ের সাথে ই করে। তো সাহাবায়ে কেরাম বিড়ালদেরকে খুব ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে পছন্দ করতেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে যে তিনি তার যে আস্তিনের মধ্যে বিড়ালের বাচ্চাকে সানাকে নিয়ে
আবু হুরায়রা বিড়াল সানার পিতা
উপাধি পেয়েছেন। তো যার নাম ছিল আব্দুর রহমান, কিন্তু আবু হুরায়রা হিসাবে
এই নামেই আপনি দেখুন যত হাদিসের শরীফ
অতিরঞ্জিত কোনো ভাব দেখানো যাবে না। দেখা যায় যে বিড়াল বিড়ালের মধ্যে রোগও হয়, শারীরিকভাবে রোগ হয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় জীবাণু ছড়াতে পারে, অসুস্থ হতে পারে। এখন বাড়ির কেউ সচেতনতার সাথে তাকে যত্ন করছে আর কেউ জজবায় আমার নবী পছন্দ করতেন, সাহাবায়ে কেরাম পছন্দ করতেন, অতএব তাকে চকিতে উঠাতে হবে, কোলে নিতে হবে, খাবারের সময় হাত দিয়ে খাবার খাবার দিচ্ছে, অথচ বিড়াল কিন্তু ইঁদুরও শিকার করে, বিড়াল কিন্তু অন্যান্য বন্য প্রাণী ছোটোখাটো যা আছে শিকার করে খেয়ে থাকে। তো সবসময় যে তার হাত পা পরিষ্কার থাকবে এটা জরুরি নয়, তার এ তো এই যে আমার বাড়ির পাশে নর্দমা থাকতে পারে, তো ঘরে আসে বের হয়, কেউ যদি ওইভাবে যত্ন নেয় অবশ্যই সেটার প্রতিদান পাবে প্রাণীর সেবা করার কারণে। কিন্তু সার্বিকভাবে একে তো মহাব্বত রাখতে হবে, সাহাবাইকেরা মহাব্বত করেছেন, আল্লাহ নবী করেছেন, সেই বিষয়টার কারণে ইনশাল্লাহ ভালো নিয়ে আমরা সাহাব পাব। আর পাশাপাশি যত্ন নেয়া এর হক আদায় করা, যদি আমি মনে করি যে আমি একটা পিপিলিকারও হক আদায় করতে পারবো না তো সেটাও আমাদের পোষা উচিত হবে না। কিতাবে বর্ণিত আছে যে এই প্রাণীদের সামনে খাবার এই পরিমাণ দিয়ে রাখো যাতে ক্ষুধাই না লাগে। তা আমরা তো দেখা যায় যে ক্ষুধার তাড়নায় প্রাণী চিৎকার করে, তো এইভাবে যদি আমরা হক আদায় করতে না পারি তাহলে বাস প্রয়োজন নেই। যদি আমি পরিপূর্ণ পারি, পরিপূর্ণ চেষ্টার পরেও এর হক আদায় করা অনেক সময় বাকি থেকে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিড়াল এবং পাশাপাশি অন্যান্য প্রাণী যেগুলো পালার অনুমতি রয়েছে ঘরের মধ্যে সেগুলোর ক্ষেত্রে যাতে রোগ জীবাণু না ছড়ায় সেগুলো ট্রিটমেন্ট করা, পাশাপাশি সেগুলো থেকে আমাদের আমাদের বিছানা পবিত্রতা সব কিছু যাতে হেফাজত থাকে সেদিকে নজর রাখা উচিত।
খুব সুন্দর বলেছেন, কিন্তু আমিরুল সুন্নাত এখানে একটু যোগ করেছেন, এটা তো আপনি সতর্কতামূলক বাণী করেছেন, তো কিন্তু আমাদের সমাজে যেটা ওভারঅল বলা হয়ে থাকে যে এটা নিলে আপনার শরীর অপবিত্র হয়ে যেতে পারে, রোগ হতে পারে, ভাইরাস ছড়াতে পারে, ও ক্ষেত্রে আমির সুন্নাত যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনার ব্যাপারটাই তুলে ধরেছিলেন যে যদি হতো তাহলে এই জিনিসটা তিনি আস্তিনে নিয়ে ঘুরতেন না।
জি,
তো পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার তো আমাদের দেখতেই হবে, কিন্তু আমাদের এই কনসেপ্ট এটা না রাখা উচিত যে বিড়াল পুষলে আমাদের ঘরে রোগ বালাই হবে,
বিছানা নাপাক হয়ে গেল, ঘুমাসলো,
ওটা তো আলাদা একটা কথা।
না না, আমি সেটাই বলছি যে এই বিছানার মধ্যে ঘুমাসলে যে বিছানা নাপাক হয়ে গেল এমন কিছু না,
এমন কিছু না।
তো বিড়াল স্পর্শ লাগলেও কোনো সমস্যা নেই, আর বিড়াল যদি আমার বিছানায় ওঠেও তাও সমস্যা নেই, কিন্তু এটা মনে রাখতে হবে যে প্রস্রাব পায়খানা এগুলি নাপাক, এগুলি থেকে বেঁচে থাকা।
জি জি, একটা সুন্দর আমল আমরা করে থাকি মাদানী চ্যানেল বাংলাতে যারা দেখেন অথবা মোবাইল লিগদের মাদানী কাফলা ইস্তেমাতে যারা আসেন, যখন সল্লু আলাল হাবিব বলা হয় তখন সল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই মুহাম্মদ নাম শুনে আপনার দেখা যায় মানুষের বাংলাতে অনেকেই বৃদ্ধাঙ্গুল চুমু দিয়ে চোখে লাগায়।
জি,
আর এ ব্যাপারে তো আপনার বিভিন্ন কিতাবের মধ্যেও এসেছে, অনেক কিতাব লেখা হয়েছে এটা একটা মুস্তাহাব মুস্তাহাসান কাজের ব্যাপারে, এবং আপনার চোখের জ্যোতি বাড়ানোর জন্য এটা আমল আমরা দিয়ে থাকি রুহানি চিকিৎসার মধ্যেও। রুহানি চিকিৎসা অনুষ্ঠানে অনেকে চোখের জ্যোতির ব্যাপারে যখন আসে তখন আমরা এই আমল দিয়ে থাকি যে আজানের সময়, আজান ও ইকামতের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনবে তখন মুহাম্মাদ শুনে দুই আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাবে। এখন এখানে একটা জিনিস যে খুতবার আজান চলে এবং কোন কোন ক্ষেত্রে এই জিনিসটি করা যাবে এবং করা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে আপনার বিধিনিষেধ রয়েছে, এই ব্যাপারে একটু যদি আমরা জেনে নিই।
যে আমির খুব সুন্দর বলেছেন, এখানে প্রত্যেকটা কাজ যখন আমরা করব তো করার পূর্বে এটার বিস্তারিত জানার প্রয়োজন, কেননা একটা কাজ এক জায়গার মধ্যে বৈধ হয় আরেক জায়গার মধ্যে এটা মুনাসিব নাও হতে পারে, সেটা সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। তো এই জন্য আমাদের প্রত্যেকটা জিনিস জানার প্রয়োজন। আঙ্গুল চুমু দেয় নিঃসন্দেহে বুজুর্গানের দিনের আমল ছিল, সাহাবায়ে কেরামদের আমল ছিল, আর এটা অবশ্যই আমরা করব এবং করে যাবো ইনশাল্লাহ। নবীর মহাব্বত বৃদ্ধি পাবে, দুরুদ শরীফ পড়া হবে, আর ইনশাল্লাহ চোখের জ্যোতির বিষয়ে আপনি বললেন। তো আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা বলেছেন যে এই এত ফজিলত থাকা সত্ত্বেও চার জায়গার মধ্যে এই কাজটা করা যাবে না, তো আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা নিষেধ করেছেন। এর মধ্যে হলো যে খুতবা এবং খুতবার আজান, যে আমাদের দেখি যে দ্বিতীয় যে আজানটা দেয়া, আজানের পর যে খুতবাটা দেওয়া হয় যে সানি আজান, যেটা খুতবার আজান বলা হয়, তো এই আজানের সময়ও কি করবে, মনে মনে দুরূদ শরীফ পড়বে আর চোখে চুমা দিবে না। হ্যাঁ, খতিব সাহেব সে সব কিছু করতে পারবে। আচ্ছা, এটা আর দ্বিতীয়ত হলো তেলাওয়াতের সময় আর নামাজের সময়, তো এই সময় তারা হাত চুমু দিবে না চারটা জায়গার মধ্যে, আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা বলেছেন। আর বাকি যে জায়গাগুলো আছে
সেখানে দিতে পারে,
সেখানে সে হাত চুমু দিতে পারবে, মহাব্বতে একবার না শতবার দিতে পারবে, আর দেওয়া উচিত, আর বাচ্চা বাচ্চাদের সবাইকে শিখিয়ে দেওয়া উচিত। আর আজকে দর্শক হয়তো এই চারটা বিষয়ে প্রথম শুনলো, তো এই বিষয়টা আমাদের মনে রাখা এবং এর উপর আমল করা, যাতে এর মধ্যে আমরা অতিরঞ্জিত কিছু না করি। এখনও দেখা যায় অনেক জুমার নামাজের মধ্যে, মসজিদের মধ্যে যে সকল এলাকার মধ্যে বিশেষ করে চুমু দেওয়া হয়, তো দেখা যায় জুমার সেই খুতবার আজানের মধ্যেও অনেকে দেয়, তো অনেক সময় দেখা যায় আমরা যদি না দিই তো ডানে বামে তাকানো হয় হুজুর কেন দিচ্ছে না, হুজুর তো এর বিরোধী না। তো দেখা যায় যে নেক্সট যখন একামত দেওয়া হয় ওই সময় দিই, ওই সময় সবাই দেখে, তো একামতের সময় দিতে পারবো, বাকি জুমার যে খুতবার আজান হয় সেটার মধ্যে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ।
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وعلى وسلم। ব্যবসায় কত পার্সেন্ট লাভ করা যায়? ফর এক্সাম্পল, এই কলমটা 20 টাকায় কিনছেন, এখন এটা বিক্রি হচ্ছে 150 টাকায় 200 টাকায়, এখন বললেন যে এটা কি আমার জন্য ঠিক আছে কিনা, অথবা আমি এখানে মিথ্যার অনেকে আশ্রয় নেয়, কেউ যদি 20 টাকা এখন 150 টাকা দাম চাইলো, এখন কেউ বলে দিল, দোকানদার বলল আরে ভাই আপনি দাম চাইলো, কাস্টমার বলল 80 টাকা, এখন আরে ভাই কেনা দামই তো বললেন না, এখানে মিথ্যা কিন্তু বলে দিছে
বলেছি।
এই যে জিনিসগুলো আপনি দেখবেন যে মানে নিজে মুনাফা বাড়ানোর জন্য, অথচ সে ইচ্ছে করলে বিক্রি করে ছেড়ে দিতে পারতো, একটু কম হতো, অথবা অন্য হিকমতে সে বলতে পারতো যে ভাই আপনি আরেকটু বাড়াই দেন, আরেকটু বাড়িয়ে দিলে ভালো হয়, এভাবে করে যে কোনো হিকমতের জবাব দেয়, তাহলে কিন্তু মিথ্যার আশ্রয় হয়ে যায় এবং এই পার্সেন্টেজ আপনার লাভের ক্ষেত্রেও কি ই হয়ে যেত। আপনি এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, দেখুন 1 টাকার যে একটি জিনিস খরিদ করে সেটা 1000 টাকায় বিক্রি করা যায়, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, এখানে নাজায়েজের কিছু না। কিন্তু তারপরেও বুজুর্গানের দিনে অভ্যাস অন্যরকম ছিল, সেটা আপনার খুবই ই ছিল, সম্ভবত শ্রী শক্তি রহমতুল্লাহ তাআলা আলাই অথবা ওনার সাগরিত হবেন, দুজনের একজন হবেন, ব্যবসায়িক মাল যে বিক্রি করতেন, তো হঠাৎ করে উনি যেই মাল বিক্রি করতেন মালের দাম বেড়ে গেছে বাজারে, কিন্তু ওনার কাছে স্টক ছিল।
জি,
স্টক থাকার পরে এখন ব্যাপারী যখন আসলো কেনার জন্য যে আজকের রেট এত চলছে আপনি এত টাকা দিয়ে দেন, উনি অপারগতা প্রকাশ করলেন যে না আমি এত দামে বিক্রি করবো না, আমার ফিক্সড করা আমি এত দামই বিক্রি করবো, অর্থাৎ কম দামে, মার্কেট ভ্যালু মনে করেন 100 টাকা, উনি 50 টাকায় বিক্রি করছে, পূর্বের দামেই, মানে ওনার যে মূল রেট ছিল সেই রেটেই উনি বিক্রি করছেন। তো এভাবে করে বুজুর্গের দিনে অনেক আপনার ওয়াকিয়া অনেক ঘটনা পাবেন, কিন্তু আমাদের ক্ষেত্রে তো অন্যরকম হয়ে যাচ্ছে। আমিনুল সুন্নাহ দাওয়াত বরকাতুন আলী বললেন যে একটা নর্মাল যেটা না হলেই না, কেউ আপনার কারো দোকান ফুটপাতে রয়েছে, তার হয়তো কোনো ওখানে খরচ নেই, কারো দোকান নিয়েছেন, ওখানে সে অ্যাডভান্স দিয়েছেন, লাইট রয়েছে, ফ্যান রয়েছে, ডেকোরেশন রয়েছে, এসি রয়েছে, তার একটা হিসেব নিকেশ রয়েছে, সেখানে অটোমেটিক্যালি তো দাম কি বেড়ে যায়। সেখানে যেই পোশাক আপনি ফুটপাত দিয়ে নেবেন, সেই সেম পোশাক আপনি যদি আপনি কোনো শোরুমে নিতে যান, তখন দেখা যায়
দাম বেড়ে যাবে,
অনেক গুণ দাম বেড়ে যায়, 10 গুণ 20 গুণ অনেক সময় দাম বেড়ে যায়। এখন সেটা তো ক্রেতা এবং বিক্রেতার ব্যাপার, কিন্তু এই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কত পার্সেন্ট লাভ করবে, এই পার্সেন্টেজ শরীয়তের মধ্যে কোনো নির্ধারিত নেই। কিন্তু এটা হচ্ছে যিনি বিক্রি করবেন তো সেই বিক্রেতার উপর নির্ভর করবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে উচিত হচ্ছে যে কম মুনাফা করে দেয়া। এমনিতেই দেখুন বাজারের মধ্যে সকল কিছুর ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি সেখানে যদি আপনি মুনাফার দিকে তাকিয়ে, বেশি মুনাফার দিকে তাকিয়ে বেশি লাভ করছেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে, খেটে খাওয়া মানুষগুলো কোথায় যাবে? এই খেটে খাওয়া মানুষের দিকে চিন্তা করে হলেও, অথবা কম ইনকাম, যাতে কম টাকা স্যালারি রয়েছে, বেতন রয়েছে, তাদের দিকে চিন্তা করে হলে আপনি কম মুনাফা করুন, মুনাফা কম করুন, বিক্রি বেশি করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা এর মধ্যে বারাকাত দান করবেন। যখন আপনি মানুষের কষ্ট লাঘব করবেন এবং আপনার মাথায় চিন্তা এটা থাকবে, মানুষকে দেখানোর জন্য নয়, হৃদয়ের যে আপনার কলবের যে চাহিদা, আপনার দিলের যে চাহাত এবং দিলের যে কথা, সেটা কিন্তু আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন। তো আপনি যদি সেই মুসলমানদের জন্য, তাদেরকে একটু কম দামে দেওয়ার জন্য আপনি কম মুনাফা নিলেন, কম লভ্যাংশ করলেন, অথবা আপনি সেই অসহায় খেটে খাওয়া মানুষদের কথা চিন্তা করে আপনি কম নিলেন তাদের থেকে, তো এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার মধ্যে বারাকাত দান করবেন। আর যে নিয়েছেন তিনিও আপনার জন্য দিল খুলে দোয়া করবেন, বেচা বিক্রি বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এদিক তো আমরা ব্যবসায়ী যারা রয়েছি আমরা একটু খেয়াল রাখবো, যে অনেক সময় দেখা যায় একটু কম লাভ করে বেশি বিক্রি করলে আপনারও ভালো হলো আর তারও ভালো হলো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের সমাজের মধ্যে এমন কিছু প্রশ্ন করা হয়, মানে এমন জায়গায় এমন কিছু প্রশ্ন করা হয় যার জন্য যাকে প্রশ্ন করা হয় সে মিথ্যা বলতে কি হয়ে যায়, বাধ্য হয়ে যায়। এখন এই ক্ষেত্রে কিভাবে কি করা যায়, এটা গুরুত্বপূর্ণ কিন্তু টপিক ছিল।
আমির আল্লাহ এটা বলেছেন, আসলে এমন কোনো পরিস্থিতি নেই যে যেখানে মিথ্যা বলতে বাধ্য হয়। বিষয়টা হলো যে আমাদের প্রকৃত জ্ঞানের অভাব এবং আমাদের কৌশল আর আমাদের ওই ধরনের পরিস্থিতির মোকাবেলা করার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা না থাকে। যেমন উদাহরণ দিয়েছিলেন যে খাবার খাওয়ার পরে ভাই কেমন হয়েছে এটা বলা, তারপরে কোথাও সফরে কেউ গেল তো সেখানে বলা ভাই কোনো কষ্ট হয়নি তো, আর সেও বলে না বিলকুল ঠিকঠাক ছিলাম, কোনো সমস্যা হয় নাই, অথচ 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হয়েছে। খাবারের মধ্যে তারা আশা ছিল বিরিয়ানি খাবে গরম গরম, কিন্তু দেয়া হয়েছে খিচুড়ি, দেয়া হয়েছে ভাত ইত্যাদি, তার এমনি যেটা আকাঙ্ক্ষা ছিল সেটা হয়নি। আচ্ছা, তার হতে পারে গোস্ত খাওয়ার ইচ্ছা ছিল, কাঁটাযুক্ত মাছ পেয়েছে, পরবর্তীতে কি এখন মেজবান বলেছে যে কেমন হয়েছে সে বলল। তো দেখা যায় যে উভয় পক্ষেরই মিথ্যা থেকে বাঁচার এবং বাঁচানোর প্রক্রিয়া আছে, সেটা প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে শিখতে হবে বা যারা করে সেটা শিখতে হবে। তামির হোসেন এটা বলেছেন অনেক সুন্দর করে অনেক বিষয়ে, এবং এর একবার না এই টপিক নিয়ে বিভিন্নভাবেই আলোচনা করা হয়। যে বাঁচার কিছু পদ্ধতি হলো এটা, যেমন খাবার খাওয়ার পরে মেজবানের উচিত যে এইভাবে জিজ্ঞাসা না করা, খাবারের স্বাদ কেমন হয়েছে, ভালো হয়েছে তো ইত্যাদি ইত্যাদি, বড় জোর এতটুকু বলতে পারে যে যতটুকু সামর্থ্য হয়েছে আপ্যায়ন করেছি, বাকি দোয়া করবেন, এটা এটা হতে পারে,
ভুল ত্রুটি ক্ষমা করবেন।
আর মেহমানের উচিত যে তাকে সেই দর্জ দেয়া যে সর্বাবস্থা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। তো এইভাবে তো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এটা যদি বলে তো দেখা যায় মেজবান এটার মাধ্যমে কি হয়েছে সেটা বুঝতে পারলো না, কিন্তু সে একটা দর্শ পেলো যে আল্লাহর শুকরিয়া সর্বাবস্থা করা উচিত। তো এইভাবে যদি আমরা খাবারের এই মেজবান মেহমানের বিষয়টা মোকাবেলা করি, তাহলে দেখা যায় এর মাঝে কিন্তু অনেক মিথ্যা থেকে বাঁচা যায়। তারপরে কি হয় যে এখানে কিন্তু গুনাহের দরজা আরও খুলে যায়, যদি ভালো হয়েছে বলে আসে, পরবর্তীতে যখন যারা যাদের সাথে চলে আসে, ভাই আপনার খাবার তো এটা পছন্দ করতেন না, কিন্তু এই যে বলে আসলেন যে ভালো হয়েছে, তখন আরে ভাই আর খুশি করার জন্য কি করব, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। তো তার মানে দেখা যায় এরপরে গীবত, এরপরে মিথ্যা, চুগল করি, আরও অনেক দরজা খুলে যায়। তো শুরুতে যদি আমি আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে হেকমত কৌশলে সত্য বলেই আমি দরজাটা বন্ধ করে দিই, তাহলে মেজবান ইনশাল্লাহ পরবর্তীতে বলবে যে এটা গোপন ছিল, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, হ্যাঁ আমি ইনশাল্লাহ পরবর্তীতে আমার কোয়ালিটি বাড়িয়ে দিব বা ইত্যাদি এইসব বিষয়ে নজর দেব। তো আমাদের সমাজের মধ্যে যদি আমরা চাই যে এটা যে আল্লাহর প্রশংসার মাধ্যমে সব কিছু করা, আবার দেখা যায় যে সফরের মধ্যে, সফর হাদিসে পাকের বিষয়বস্তুর মধ্যে এটা এসেছে, সফর মানে হলো আজাবের টুকরা, সফরের মধ্যে কষ্ট হবেই, একটা কদম যদি কেউ দেয় সেটার মধ্যে কষ্ট আছে, হ্যাঁ কিছু কষ্ট আমরা উপলব্ধি করি, কিছু কষ্ট উপলব্ধি করতে পারি না, কিন্তু কষ্ট অবশ্যই আছে, কিন্তু বলার পরে ভাই একেবারেই ফিট সব কিছু, তো আসলে এমনটা হয় না, এখানে মিথ্যা হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমির সুন্নাহ বলেন যে এই যে মিথ্যা বলবে এবং যে কাজগুলো আছে সেই জায়গার মধ্যে এই ধরনের প্রশ্ন না করা, তো দেখা যায় তার জ্ঞানের অভাবের কারণে সেটা বলে দেয়। আচ্ছা, তারপরে আরও কিছু বিষয় আছে, যেমন আপনার চিকিৎসার ক্ষেত্রেও দেখা যায় অনেকে শারীরিক সুস্থতার ক্ষেত্রে অসুস্থ, একসাথে চিকিৎসা করাবে বা চিকিৎসা করিয়েছে বা অসুস্থতায় সে ভুগছে, তো মানুষ জিজ্ঞাসা করলো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, তো এটা আলহামদুলিল্লাহ বলার জায়গা কোনটা সেটাও দেখতে হবে।
তো যে অসুস্থ দেখা যাচ্ছে যে অসুস্থ,
ঠিক আছে বলে দেওয়া, হ্যাঁ অথচ কিন্তু তাকে দেখা যাচ্ছে সে অসুস্থ, তো এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। তারপরে আরও কিছু বিষয় আছে যে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এগুলি কিন্তু হবে। শিক্ষক বলল আজকে পড়া কি তৈরি করেছ, ঠিক মতো পড়ে এসেছ, জি পড়ে এসেছি, তো সে জানে যে এক বাক্যে আত্মবিশ্বাসের সাথে বললেই আর জিজ্ঞাসা করে না, ঠিক আছে, তো সে তো খুব সুন্দরভাবে বললো। তো আবার অনেকে আছে খোদা বিধি সম্পন্ন, দেখা যায় যে যদি বলে যে সম্পূর্ণ পড়া কে পড়ে এসেছ, তার কাছে যদি একটা শব্দ মুখস্থ না থাকে সে বলে যে পড়ি নাই, দাঁড়ায়, হ্যাঁ দাঁড়ানোর পর কী হয়, একটু শাস্তি পায়, লজ্জা পায়, কিন্তু সে একটা মিথ্যা থেকে বাঁচলো, কবিরা গুনাহ থেকে বাঁচলো, যে এলেম শিখার মাধ্যমে সে নূর অর্জন করবে, সত্যতা শিখবে, আর সেখানে সে কি মিথ্যা দিয়ে প্রতিদিনে ক্লাসটাকে কী করা হয়, সে নিজে গুণাগার হচ্ছে। তো এই ধরনের বিভিন্ন সেক্টরের মধ্যে সন্তান পিতাকে একটা জিজ্ঞাসা করলো, পিতা সন্তানকে জিজ্ঞাসা করলো, মা বাবা ফ্যামিলির মধ্যে দেখা যায় কি খুব মানে চাতুরতার সাথে মিথ্যা বলার মধ্যে সবাই অভ্যস্ত হয়ে গেছে, অভ্যস্ত, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। আর ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে তো আমির হোসেন অনেক উদাহরণ দিয়ে থাকেন যে আশা দিয়েও মিথ্যা বলে থাকে, তো সার্বিকভাবে আমাদেরকে মিথ্যা থেকে বাঁচতে হবে, আর
এমন প্রশ্ন না করা,
এমন প্রশ্ন থেকে
যাতে মানুষ মিথ্যার মধ্যে জড়িয়ে যায়।
জি জি,
এটা আমাদের স্লোগান আছে না, মিথ্যা বলবো না বলাবো,
জি
কাউকে আমি মিথ্যা কথা বলবো না, কাউকে বলাবো না,
জি।
এখন এই জিনিসগুলো যদি আমরা নজরে রাখি, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আসানি হবে, ইনশাল্লাহ। শাহাদ অনেকক্ষণ ধরে বসে আছেন, আমরা কালাম শ্রবণ করি, আসুন আমরা এরপরে আপনাদের কল শ্রবণ করবো, আল্লাহ যদি চাহে ইনশাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা হতে যাব, আজ না হয় তো কাল যাব, প্রিয় আগা আমায় ডাকিবে, আজ না হয় তো কাল যাব, সলে আলা রসুলেনা, সলে আলা মুহাম্মাদিন। প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার, প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার, দিদারে নবী তো দিদারে নবী তোমার, দন করো আমায় স্বপনে সে আমার, না হয় দারে স্বপনে সে আমার, না হয় দারে ডেকে প্রিয় নবী করো পূরণ আশা আমার, প্রিয় নবী করো পূরণ আশা আমার, বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার, প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার, বড় হাশরের খবর লাজ, বড় পাপী আমি হাশরের খবর লাজ, করিও আমার শাফাত, জান্নাতে পাবো আমি সুপারিশ নবী তোমার, জান্নাতে পাবো আমি সুপারিশ নবী তোমার, বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার, মনে হবে বিচলি হবে বিচলিত আমার যখন কবরে, সেথায় প্রিয় নবী দেখতে সোমরে, সেথায় প্রিয় দেখতে সোমরে, কবর আলোকিত করো নূরে তোমার, কবর আলোকিত করো নূরে তোমার, বিদায়ের বেলায় আমায় দিদার দিও তোমার, প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার, বিদায়ের বেলায় দিদার দিও তোমার।
আমিন বিল্লাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিদার দ্বারা ধন্য করুন।
আমিন
আমিন। একটি গুরুত্বপূর্ণ টপিক আমাদের জানা উচিত। অনেকে আমরা অজ্ঞতাবশত না জানার কারণে অনেক ভুল ত্রুটি করে থাকি, তা হচ্ছে কসর নামাজ। মানুষ কখন কসর হয়, কখন কি হয়, এই কসরের মাসআলা আমাদের জানা তো ফরজ, কিন্তু আমরা অধিকাংশ সফরকারীরাই এই কসরের সম্পর্কে জানি না। কসর ব্যক্তি সে দেখা যায় কসর পড়ছে না, আবার দেখা যায় যে উনি অন্যপুর কসর নয় কিন্তু কসর পড়ছে। একটু যদি সংক্ষিপ্ত আমরা মানে টার্ন আপ করার জন্য, এটাকে মাসআলা জানার একটা আগ্রহ সৃষ্টি করার জন্য কিছু কিছু দিক যদি আলোচনা করে দিই। আপনি সুন্নাত খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছিলেন কসরের ব্যাপারে।
যে ব্যক্তি মুসাফির হবে,
জি,
তার মুসাফিরের মাসআলা মাসাইল জানা এটা তার জন্য ওয়াজিব, সে এগুলো জানবে। আর যখনই কসরের সময় আসবে, কসর বলতে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে দু রাকাতে আদায় করা, তো কোনো মানুষ যখন 92 কিলোমিটার বা 57.5 মাইল সফরে নিয়েতে ঘর থেকে বের হয়, তার নিজের যে শহর আছে এবং শহর সম্পর্কিত যা লোকালয় আছে এগুলো থেকে যখন বের হয়ে যায়, তখন সে মুসাফির হিসাবে
ওখানে ওখানে 15 দিনের কম থাকার নিয়ত থাকা,
জি 15 দিনের কম। তো এইভাবে দেখা যায় রাস্তার মধ্যে সে যে নামাজগুলো পড়বে এরপর থেকে সে কসর করবে এবং সে মুসাফির হিসাবে গণ্য হবে। আর এখন দেখা যায় সে কিছু দূর গেল, যাওয়ার পরে সেখানে এখন দেখলো তার কোনো ব্যবসায়িক ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে, এখানে তার 15 দিন বেশি থাকতে হবে, 15 দিন বা 15 দিনের বেশি থাকতে হবে। ওই সময় সে যদি ওখানে থাকে এবং নিয়ত করে নেয় যে আমি এখানে এই সময় পর থাকব, তখন সে ওখানে আবার মুকিম হয়ে গেল এবং সে সেই অনুযায়ী সে আবার পূর্বের পূর্ণ নামাজে পড়বে। তো এইভাবে দেখা যায় যে আমির সনদ কিন্তু যতটুকু বলেছে, বলার পর এতটুকু বলেছে যে আমাদের এই বিষয়ে জানা, বিস্তারিত মাসআলা মাসাল জানা, এবং বিশেষ করে আমাদের মাকতাবতুল মদিনা থেকে মুসাফিরের পদ্ধতি,
মুসাফিরের নামাজ,
নামাজ যেটা আছে, নামাজের আহকাম, নামাজের পদ্ধতির মধ্যেও এটা অন্তর্ভুক্ত। তো এই বিষয়ে যদি আমরা কি অধ্যয়ন করে নিই ভালোভাবে, তো এই ক্ষেত্রে অনেক মাসআলা মাসাল যেটা আমার নিত্যদিনে প্রয়োজন সফরের ক্ষেত্রে এটা আমরা পেয়ে যাব। আর এই ক্ষেত্রে ভুল ত্রুটির ঊর্ধ্বে গিয়ে আমরা শুদ্ধভাবে সফর করতে পারবো, পাশাপাশি নামাজ আদায় করতে পারবো।
মাশাআল্লাহ। তো মুসাফিরের সংক্ষিপ্ত আমরা এই দিক নির্দেশনা শুনলাম, মহিলা হোক পুরুষ হোক।
এক্ষেত্রে আরেকটু বলে দিই, সেটা হলো শুধুমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে এটা কসর করবে, চার রাকাত বিশিষ্ট নামাজকে দুরাকাত পড়বে।
আবার অনেকে মনে করে
মাগরিবের নামাজ পরিপূর্ণ পড়তে হবে,
অনেকে মনে করে যে যেমন জোহরের চার রাকাত সুন্নাত রয়েছে, সুন্নাত বর্জন করে দেয়।
না, সুন্নাত বর্জন করা যাবে না, সুন্নাত কসর হবে না,
সুন্নাত কসর
পরিপূর্ণ
আদায় করতে হবে, এটা মনে রাখতে হবে। কসর হলে আপনি মুসাফির অবস্থায় থাকলে সুন্নাত পড়তে হবে, সুন্নাত না পড়ার কিছু অপশন রয়েছে, সেদিকটা আমরা না গেলাম, কিন্তু সেই অপশনটা সবার জন্য সামনে আসে না, খুব কম মানুষের জন্য সামনে আসে, ম্যাক্সিমামের জন্যই। আমরা ফর এক্সাম্পল, আমার বাড়ি বরিশালে, বরিশাল থেকে আমি ঢাকাতে আসলাম, এখন ঢাকাতে আমি 15 দিনের কম থাকার নিয়ত করে আসলাম যে আমি 15 দিনের মধ্যেই আমি এখান থেকে ব্যাক করব, তখন আমি এখানে মুসাফির অবস্থায় থাকব। আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত পড়ব, আসরের 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত পড়ব, এবং ঈশার 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত পড়ব। হ্যাঁ, যদি আমি মসজিদে ইমামের সাথে আদায় করি, জামাতের সাথে আদায় করি, ইমামের পিছনে আদায় করি, তাহলে 4 রাকাতই আদায় করব। কিন্তু এছাড়া এখানে অ্যাডভান্স হওয়ার কোনো প্রয়োজন নেই, যে ইসলাম হুকুম দিয়েছেন 2 রাকাতের জন্য, তো 2 রাকাত বাড়াই পড়ে নেই, তাহলে না, এই নামাজ তাহলে ওয়াজিবুল ইয়াদা হয়ে যাবে, আপনাকে আবার আদায় করতে হবে। যেখানে যতটুকু সময় দিয়েছেন, যতটুকু পড়ার জন্য বলেছেন, আমাদের ততটুকুই আদায় করতে হবে। তো অত্যন্ত মাসআলা, বোঝার মতো মাসআলা, আমরা যদি কিতাব অধ্যয়ন করি, যদি না নিজে না বুঝি, তাহলে কোনো মুবাল্লিগ থেকে, আলিমে দিন থেকে আমরা যদি এটা ভালো করে জেনে নেই, তাহলে আমার জন্য আসান হবে। অনেক ইসলামী বোনের ক্ষেত্রেও ই হয়ে যায়, অনেক দূরত্বে তার বাবার বাড়ি, পাশাপাশি নিজের মানে স্বামীর বাড়ি, তো সেক্ষেত্রে কিছু মাসাইল রয়েছে। এই জিনিসগুলো আমাদের আসলে জানা উচিত, বুঝতে হবে। অনেক কিছুই আমরা জানি, কিন্তু জানার জন্য টাকা পয়সাও খরচ করি, কিন্তু যদি কেউ জিজ্ঞাসা করা হয় এই বিষয়গুলো, এগুলোই আমরা জানি না, যেগুলো আমাদের জন্য খুব জানা জরুরি। এজন্য আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে, মহান রব তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, আমি কেন শিখলাম না, অনেক কিছু শিখলাম, এই জিনিসগুলো শিখলাম না, ছোট ছোট ব্যাপার, অনেক কিছু আপনি শিখবেন, এরকম তো আপনার প্রয়োজন যতটুকু হবে ততটুকু আপনি শিখুন, কমপক্ষে যতটুকু আপনার প্রয়োজন রয়েছে ততটুকু আপনি শিখুন, আর নয় তো আপনি ফেঁসে যাবেন। শুধু জানার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই, আমরা শিখতে থাকি, ইসলাম সম্পর্কে জানি, বুঝি এবং শিখি, এবং এর উপর আমল করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আর নয়তো আমাদের দেখুন, নামাজ তো হচ্ছে না, ঠিক না? যারা মুসাফির হচ্ছে কিন্তু মুসাফিরের অবস্থায় নামাজ পড়ছেন না, মুসাফিরের নিয়ত করছেন না, জানেনই না নিয়ত কী করবেন, তখন তার কী অবস্থা হবে? তো স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, এই ব্যাপারে আমাদের জ্ঞান থাকা দরকার, এবং এই ব্যাপারে মাসাইল আমাদের জানা দরকার, অত্যন্ত জরুরি। দেখা যায় মহিলারা সফর করে, এখন মহিলাদের বিভিন্ন সফর, আমি আগেও বলেছিলাম, হয়তো ইলমে হিকমতের বাণী অনুষ্ঠানেই বলেছিলাম, যে মহিলাদের নামাজের জন্য কোনো আগ্রহ দেখা যায় না সব মানে রাস্তাঘাটের মধ্যে। পুরুষ হলে তো মসজিদে এসে কমসে কম নামাজ পড়ে, সাথে মহিলাও রয়েছে, মহিলা মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকে, নামাজ কোথায় পড়বে? মসজিদে তো আলাদা মহিলাদের নামাজ পড়ার জায়গা নেই। তো ইচ্ছে থাকলে উপায় হয়, কোনো খোদা ভীতিওয়ালা আল্লাহ তাআলাকে ভয় পানওয়ালি যদি ইসলামী বোন থাকে, মহিলা থাকে, তাহলে নিঃসন্দেহে সে যেভাবেই হোক নামাজ আদায় করে নেবে এবং ওইভাবেই সে সফর করবে। যে এই টাইমটা আমাদের সফর শিডিউল তৈরি করা, যে টাইমে আমাদের লং টাইম আমি সময় পাচ্ছি, যেমন ঈশার নামাজ এখন যদি পড়ে কেউ গাড়িতে অথবা ইতে উঠে, দেখা যাবে লং টাইম আপনি অন্য কোথাও গিয়ে ফজর নামাজ পড়তে পারবেন। তো কোথাও স্টে করলে ওখানে ফজর নামাজ পড়ার অথবা অন্য নামাজ পড়ার আপনি ব্যবস্থা করুন। যদি আপনি ইচ্ছেই থাকে তাহলে পড়ার মতো মানে ব্যবস্থাও আল্লাহ তালা করে দেবেন ইনশাআল্লাহ তালা। ইচ্ছে থাকলে উপায় হয়, আমরা একটা কথা জানি। আল্লাহ তালা আমাদেরকে এই মাসালাগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। একটি প্রশ্ন আসছিল ইসালে সবের ব্যাপারে, একই জায়গায় আপনার ওই যে ইসলে সবের ব্যাপারে আসছিল যে এখন বরফবারি হচ্ছে বিভিন্ন জায়গাতে, আপনি ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে দেখবেন, ইটালি বলেন, কোরিয়া বলেন, ওখানে কিন্তু -10 -15 তাপমাত্রা মাইনাসে থাকে এবং বরফ পড়তে থাকে, দিনেও বরফ পড়তে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে জুমাতুল মোবারকার দিন মা বাবার কবরের কাছে গিয়ে সূরা ইয়াসিন শরীফ পাঠ করলে এর ফজিলত রয়েছে অনেক। তো এখন প্রশ্ন করা হয়েছিল যে এই সময়টাতে আমাদের দেশে তো এরকম হচ্ছে না, তারপরেও অনেক সময় দেখা যায় যে বিভিন্ন গোরস্থানের মধ্যে যখন আমাদের বাংলাদেশেও তাপমাত্রা কমে যায়, শৈত্য প্রবাহ আপনার হয়ে যায়, তখন দেখা যায় অনেকেই শীতে ঘর থেকে বের হয় না, কবর জিয়ারত দূরের কথা, তখন আমাদের এই স্মরণটা আসে না মা বাবাকে, মা বাবা কীভাবে শুয়ে আছে ওখানে, আমরা এত আরামে শুয়ে আছি, এই জিনিসগুলো আমাদের আসে না।
জি জি।
এবং ওখানে থেকে পড়ার ব্যাপারে যে কি করবে,
এখানে দেখা যায় যে প্রবলেমে পড়তে হয় বেশি যারা নিয়মিত কবর জিয়ারত করে একটা রুটিন অনুযায়ী।
জি।
তো তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি। আর ওই ইসলাম ভাই যেটা বলেছে এটার ক্ষেত্রে ওইটাই, যেটা হয়তো প্রতি জুমায় যায় বা প্রতিদিন তার একটা রুটিন থাকে যে কবর জিয়ারত করা, সেখানে গিয়ে একটা নির্ধারিত সময় থাকা, কিন্তু শীতের অবস্থা এমন যে সেখানে বরফ পড়ে, তো সেক্ষেত্রে সে কী করবে, সে কতটুকু পড়বে, বা এখন সে অল্প সময়ের মধ্যে বেশি নেকি করে দ্রুত চলে যাবে, এই ধরনের প্রশ্নই বোঝানো হয়েছে। তামির হোসেন বলেছে যে যতটুকু প্রয়োজন সামর্থ্য আছে অতটুকু পরে বাকি ইসালে সব ঘর থেকে বসে করে দেখ। এটা দ্বিতীয়ত আমির হোসেন তো এভাবে বলেছেন যে ইসালে সবের জন্য ওখানে কবরস্থানে গিয়ে অনেক রেওয়ায়ত উল্লেখ করেছেন, একটা যেমন সুরা ইখলাস 11 বার পড়া,
সুবহানাল্লাহ,
এটা খুব ফজিলতের কাজ। তারপরে সুরা ইখলাস পাঠ করা, সুরা তাকাসুর পাঠ করা, এগুলি পড়ে তারপর ইসালে সব করা। তো ইসালে সব করলে দেখা যায় যে এই মৃত ব্যক্তিদের যখন ইসালে সব করা হয় তো প্রত্যেক মুর্দারের সম পরিমাণ সে সাওয়াব পেয়ে যায়, এবং এই মুর্দারা তার জন্য সাফাত করবে, সুপারিশ করবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বেশি থেকে বেশি ইসালে সব করা, যতটুকু সামর্থ্য কবরস্থান যাওয়া, কবরস্থান যাওয়ার ফজিলত অনেক। বুজুর্গানের দিনের এমনও ঘটনা আছে যে কবরস্থানে রাতের পর রাত কাটিয়ে দিয়েছে এবং দীর্ঘক্ষণ থেকে সেখানে তেলাওয়াত করত। আমাদের স্বয়ং মাজহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা তাকে যেখানে দাফন করা হবে সেখানে তিনি শত শত কোরআনুল কারিম খতম করেছেন, তার এই কবরস্থান যেখানে দাফন করা হবে সেটা পাশে। তো দেখা যায় যে সার্বিকভাবে ইসালে সব করা এবং নিজের জন্য উপকারের জন্য এই কাজগুলি করে যাওয়া এটা অনেক উপকারী। তো যদি আমরা যেখানে থাকি, বাংলাদেশে থাকি আর অন্য কোনো দেশে, বরফ পড়ুক বা প্রচণ্ড ঠান্ডা, আমরা যতটুকু পারবো ইসালে সবের জন্য আমাদের কবরে হাজিরি দেওয়া, পিতামাতার কবরে উপস্থিত হওয়া বা কবর জিয়ারত করা রুটিন অনুযায়ী, যদি আমাদের সামর্থ্যের বাইরে শারীরিক অসুস্থতা হতে পারে বা কোনো প্রবলেম দেখা দিতে পারে, তাহলে আমরা কী করবো, বাকি কাজ বাসার মধ্যে করতে পারি। কারো যেমন নির্ধারিত থাকে যে আমি কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন শরীফ পড়ি বা এই নির্ধারিত সূরাগুলি পড়ি, কিন্তু শীতের কারণে আমি পড়তে পারছি না, তো এখন এমন কি অল্টারনেটিভ আছে যেটা আমল করলে আমি সেইগুলি পেয়ে যাব, তো এরকম অনেকের চাহিদা থাকে। তো সেই বিষয়টাই বলা হয়েছে, যেমন যদি আমি বাসার মধ্যে সেই আমলগুলো করি, করে যদি ইসালে সব করি, তাহলে অবশ্যই এটা ওই মুর্দারের আমলনামায় পৌঁছে যাবে, পিতামাতার আমলনামায় পৌঁছে যাবে, কিন্তু কবরস্থান থাকার যে একটা আমার আবেগ ঘন মুহূর্ত, সেটা থেকে আমি
বঞ্চিত হলাম।
শীতের পোশাক ওইভাবে অবলম্বন করে তারপরে সেই কাজগুলি করে যাওয়া
এবং অনুভূতি নিজের মধ্যে সৃষ্টি করা যে আমিও তো একদিন এখানে আসতে হবে, তখন এরকম শীত হবে ঠিক না, এই অনুভূতিগুলো নিজের মধ্যে নিয়ে আসা। কবরে আমাদের যেতে হবে, মালয়েশিয়াতে বিশেষ করে দীর্ঘদিন ধরে আপনার বৃষ্টি হচ্ছিল, এখন হয়তো চলে আসছে, অনেক হয়েছে, সমস্যা হয়েছে বিষয়। এবং আমাদের বাংলাদেশেও রিসেন্টলি আপনার আমাদের বরিশালের জালকাঠি সুগন্ধা নদীতে আপনার যে লঞ্চে আগুন লেগে আপনার অসংখ্য মানুষ হতাহত হয়েছে, নিহত হয়েছেন, পাশাপাশি অনেকেই কষ্টের মধ্যে রয়েছেন, হসপিটালে রয়েছেন, অনেকে শনাক্ত করা যায়নি, ওভাবেই তাকে দাফন করা হয়েছে, অনেকে স্বজনহারা হয়েছে। নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা ট্র্যাজেডি এবং একসাথে অনেক মানুষের ইন্তেকাল, অনেক স্বপ্ন বিলীন হয়ে গেছে, অনেকের সন্তান খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেকের বোনকে, অনেকের ভাইকে, অনেকের মা, অনেকের বাবাকে দেখা যায় বিভিন্ন আপনার পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখা যায় যে কেউ বিয়ের বাবা বিয়ের বাজার নিয়ে ঢাকা থেকে যাচ্ছিলেন, হয়তো মেয়ের বিয়ের বার, কিন্তু বাবাকে খুঁজে পাচ্ছেন না, মা ছেলে, এটা তো হৃদয় কেড়ে নিয়েছে আপনার ঘটনা, মা ছেলে থেকে বিদায় নিচ্ছে, ছেলে মা থেকে বিদায়, ছেলে সাঁতার জানে না, ছেলেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছে, মা তাকে নিয়ে আপনার কোনো মতে কুলে উঠেছে। তো এজন্য দেখুন, মৃত্যুর কোনো ই নেই, আল্লাহ তালা আমাদের আফিয়াতওয়ালা নিরাপত্তাওয়ালা ইমানের সাথে যেন মৃত্যু দান করেন সেই দোয়া করতে হবে। আমরা মাদ্রাসা বাংলার পক্ষ থেকেও তাদের জন্য মাগফিরাতের দোয়া করছি, পাশাপাশি যারা হসপিটালাইজ হয়েছেন তাদের অতীত দ্রুত শিফা আল্লাহ তালা দান করুন, এবং যারা এই পরিবারবর্গ রয়েছে তাদের সমবেদনা জানাচ্ছি, এছাড়া আমাদের দোয়া করছি, এছাড়া তো আমাদের আর করণীয় নেই।
এখানে আমি একটু মনে রাখবেন যে আসলে পূর্বের জামানার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে না ছোট ছোট বাচ্চাদের ধর্মীয় যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো, যেই যেই কাজগুলো ইসলামের জন্য প্রয়োজন ছিল, যে সে কঠোর পরিশ্রম হোক বা যে কৌশল জাতীয় কাজ হোক সে শেখানো হতো। বর্তমানে কিন্তু আমরা এটা থেকে দূরে, এই যে জাহাজে যাচ্ছি, আমি যে কোনো সাওয়ারের মধ্যে উঠি না কেন, আরোহণ করে নাকি যে কোনো জায়গায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে, দোয়া আমরা কিন্তু আজকে বাচ্চা বাচ্চাদের সেটা শেখাচ্ছি না, অথচ আমার নিয়মিত যাতায়াত করতে হয় লঞ্চ দিয়ে বা কারো গাড়ি দিয়ে ইত্যাদি। তো এই দোয়া যদি পড়ি, দোয়ার মাধ্যমে নবীর সুন্নত আমলের মাধ্যমে দেখা যায় অনেক বিপদ থেকে দূরে সরে আমরা বাঁচতে পারি। তারপর আরেকটা বিষয় যে সাঁতার শেখা, এই সাঁতার শেখা এটা তো আমাদের অতি জরুরি, যে আমাদের এই বাংলাদেশ হলো নদীমাত্রিক দেশ, আমাদের যে কোনো সময় যে কোনো জায়গায় নদীতে সফর করতে হয়, অনেক ফ্যামিলি আছে নদীতে সফর করে না, কেন সাঁতার জানে না, পুরো ফ্যামিলির কেউ সাঁতার জানে না।
আমরা এতটুকুই বলবো, আমরা তাদেরকে সমাদর জ্ঞাপন করছি, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সকল আশিকানের রসুলকে বেহিসাব মাগফিরাত দান করুন,
আমিন,
শিফা দান করুন। এবং দেখুন, যিনি চলে গিয়েছেন এখন আমরা হায় হুতাশ কান্নাকাটিগুলো ফেরত আসবে না, তাদের জন্য করণীয় হচ্ছে দোয়া করা, আল্লাহাক আমাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন, এবং ধৈর্য ধারণ করে এর যে সওয়াব রয়েছে সওয়াবগুলো অর্জন করা তৌফিক দিক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।